নমস্কার, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। আশা রাখি জীবনবাণীর মধ্যে দিয়ে আপনি আপনার জীবনের অনেক প্রশ্নের সমাধান খুঁজে পেয়েছেন, আর এই জন্যই জীবনবাণী তার আলোচনা ডালে নিয়ে আপনার কাছে উপস্থিত। শ্রবণ করুন জীবনবাণী, হৃদয়কে খুলে দিন ঈশ্বরের বাক্য শ্রবণের জন্য, জীবনে লাভ করুন পরম করুণাময়ের আশীর্বাদ। তাহলে শুনুন আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং জীবনবাণীর অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি। আমরা বাইবেলের পুরাতন নিয়মে গীত সংহিতা থেকে আলোচনা করছি। আজকে গীত সংহিতা 45 এবং 46 গীত নিয়ে আলোচনা করব। 45 গীতটিও খ্রিস্ট সম্বন্ধীয় গীত এবং ইব্রীয়দের পত্রে এই বিষয় উল্লেখ আছে। এই ৪৫ গীতটিও মশকিল গীত। কোরহ সন্তানদের রচনা, উপদেশ, প্রধান বাদ্যকরের জন্য এবং স্বর শোষণনিম অর্থাৎ শোষণ পুষ্পের স্বর। তৎকালীন এবং ঐদেশীয় সুর, তাল, মান, লয় কি ছিল জানি না, কিন্তু শোষণ পুষ্পের উল্লেখ রয়েছে। তখন মনে হয় কোমল স্বরে বাজাবার নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র শাস্ত্রে যীশুখ্রিস্টকেই সেই মসীহকে শারণের গোলাপ ও তলভূমির শোষণ পুষ্প আখ্যা দেওয়া হয়েছে। তার গুমিম তার লেখায় বলেছেন, হে মসীহ রাজা, মনুষ্য সন্তানগণ অপেক্ষা তুমি অনেক অনেক সুন্দর। আসুন আমরা ৪৫ গীত নিয়ে আলোচনায় যাবার পূর্বে ঈশ্বরাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমা পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি এই সুন্দর সময় সুযোগের জন্য এবং তোমার জীবন্ত বাক্যের জন্য। তুমি তোমার আত্মা দ্বারা আমাদের সঙ্গে কথা বলো, তোমার ইচ্ছা পরিকল্পনা বুঝতে জীবনে তুমি সাহায্য করো, তুমি তোমার বাক্যের সত্য উপলব্ধি করতে আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, আমাদের অযোগ্যতা অপরাধ ক্ষমা করো, আমাদের দেশকে তুমি আশীর্বাদ করো, যারা বিভিন্ন বিপর্যয়ের মধ্যে রয়েছেন প্রভু তাদের জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তাদেরকে রক্ষা করো, তাদের জীবনে তোমার শান্তি সান্ত্বনা নিরাপত্তা তুমি দান করো। সকল ধন্যবাদ গৌরব মহিমা তোমারই হোক, ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে গীত সংগীতার ৪৫ গীত আলোচনা শুরু করেছি। এই গীতটি ভারী সুন্দররূপে খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয় ফুটিয়ে তুলেছে। ৪৪ গীত ক্রন্দনের রোল আর গীত ৪৫ সমস্ত সুরটাই পাল্টে দিল, প্রকাশ করল মসীহ বিজয় দর্পে আসছেন। বাইবেলের নতুন নিয়মের শেষ বই প্রকাশিত বাক্য তার ১৯ অধ্যায় যেমন বর্ণনা দেওয়া হয়েছে, আবার মতিলিখিত সুসমাচার তার ২৪ অধ্যায় ২৯-৩০ পদে প্রভু যীশু যেমন বলেছেন, আর সেই সময় ক্লেশের পরেই সূর্য অন্ধকার হইবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না, আকাশ হইতে তারাগণের পতন হইবে ও আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে, আর তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে, আর তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে। গীতিকার লিখলেন ৪৫ গীতে এক পদে, আমার হৃদয় শুভকথা উথলিয়া উঠিতেছে, আমি রাজার বিষয় আপন রচনা বিবৃত করিব। আমার জিহ্বা দ্রুত লেখকের লেখনী স্বরূপ, হৃদয় শুভকথা উথলিয়া উঠিতেছে, আর যেন ধরে রাখতে পারছে না। কতক্ষণে সেই শুভ সংবাদ বিতরণ করবেন? লেখকের মুখ এত দ্রুত উচ্চারণ করে চলেছে যে হাতের কলম সেই তালে চলতে পারছে না। আপনার কি কখনো এমন অবস্থা হয়েছে, খুবই আনন্দ সংবাদ বন্ধুকে চিঠিতে লেখার জন্য চেষ্টা করছেন, লেখা শেষে পড়ে দেখলেন যা লিখতে চেয়েছিলেন, যতটা জানাতে চেয়েছিলেন তার বেশিটাই বাকি পড়েছে। আপনার মনে হচ্ছে যে লেখার চেয়ে যদি মুখে বলতে পারতাম। আজকাল তো অনেক সুবিধা হয়েছে, লিখতে বসে সময়ের কথা ভাবলেন, চিঠিপত্রের কাছে যেতে বেশ কয়েকদিন সময় নেয়, তাই আবার বন্ধুকে কয়েক হাজার মাইল দূরে টেলিফোনটা তুলে তার সাথে কথা বলা শ্রেয় মনে করলেন। ৪৫ গীতে গীতিকারের টেলিফোন সংবাদ আজ ছাপার অক্ষরে আমরা পেয়েছি। আমরা দেখি যে সেই মসীহের ব্যক্তিত্ব ক্ষমতা। ৪৫ গীতে দুই পদে লেখা আছে, তুমি মনুষ্য সন্তানগণ অপেক্ষা পরম সুন্দর, তোমার অষ্টাধরে অনুগ্রহ সেচিত হয়, এই নিমিত্ত ঈশ্বর চিরকালের জন্য তোমাকে আশীর্বাদ করিয়াছেন। ৪৫ গীত খ্রিস্টের বর্ণনা দেয়। বাইবেলের নতুন নিয়মে দ্বিতীয় করিন্থীয় তার ৩ অধ্যায় ১৮ পদে লেখা আছে, কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে, তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি। এই গীতে আমরা খ্রিস্টকে মুক্তিদাতা রূপে নয় কিন্তু রাজারূপে দেখছি। ৪৫ গীতে ৩ পদে লেখা আছে, হেবির তোমার খড়গ কোটি দেশে বন্ধন কর, তোমার প্রভাব ও প্রতাপ গ্রহণ কর। খ্রিস্টের ছবি, তিনি আসছেন মুক্তিদাতা রূপে নয় কিন্তু রাজারূপে, এটা তাঁর দ্বিতীয় আগমন। ইসরায়েলীয়রা কল্পনা করতেন মসীহ আসবেন হাতে তরবারি নিয়ে। প্রথম মসীহ যখন এসেছিলেন তিনি তরবারি নিয়ে আসেননি। গেতসিমানি বাগানে শত্রুরা যখন তাকে ধরতে এল, তাঁর এক শিষ্য তরবারি বার করে মহাযাজকের এক দাসের কান কেটে দিলেন। যিশু তাকে ভৎসনা করে বললেন, তরবারি পুনরায় সস্থানে রাখো, কেননা যে সকল লোক খড়গ ধারণ করে তাহারা খড়গ দ্বারা বিনষ্ট হইবে। আমাদের এই কালে আমরা চিন্তা করছি মসীহ শান্তি নিয়ে আসবেন। দুইয়ের গীতে নয় পদে লেখা আছে, তুমি লৌহ দণ্ড দ্বারা তাহাদিওকে ভাঙিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে। মসীহের দ্বিতীয় আগমনের সময় এই পৃথিবীতে খ্রিস্টারি রাজত্ব চলবে। খ্রিস্টারি অর্থে ভণ্ড খ্রিস্ট, নকল খ্রিস্ট। কেবলমাত্র ইসরায়েলের অবশিষ্টাংশই নয় কিন্তু পরজাতীয় বিশ্বাসী বর্গের উপরে এই খ্রিস্টারির নির্যাতন ও পীড়ন আসবে। কিন্তু খ্রিস্ট যীশু অর্থাৎ সেই মসীহ যখন আসবেন তাঁর কাছে অনুগ্রহ তো থাকবেই, কিন্তু বিচার ও মৃত্যুদণ্ড তাঁর হাতে থাকবে। চার পদে লেখা আছে ৪৫ গীতে, আর স্বীয় প্রতাপে কৃতকার্য হও, বাহনে চড়িয়া যাও সত্যের ও ধার্মিকতাযুক্ত নম্রতার পক্ষে, তাহাতে তোমার দক্ষিণ হস্ত তোমাকে ভয়াবহ কার্য শিখাইবে। মসীহ তাঁর বিজয় রথে চড়ে আসছেন এবং তাঁর রথে তিনটে লক্ষণীয় বিষয় আমরা দেখি। প্রথম হচ্ছে সত্য, দ্বিতীয় হচ্ছে ধার্মিকতা, তৃতীয় হচ্ছে নম্রতা। এই তিন দিয়ে তাঁর রথ গঠিত। আজকালকার দিনে দেশের বড় বড় নেতারা বক্তৃতা মঞ্চে ওঠেন, অনেক কথা বলেন, কিন্তু তাঁদের ওই মঞ্চ কি সত্য, ধার্মিকতা ও নম্রতার তক্তা দিয়ে তৈরি হয়? খ্রিস্ট রাজা জগতের রাজা নন, তাঁর স্বভাব সত্য, তাঁর বাক্য সত্য, তথাপি কিছু মানুষ তাকে মিথ্যাবাদী বলেছে। পৃথিবীর দিকে চেয়ে দেখুন, যারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিচ্ছে তারা সবাই মিথ্যাবাদী। কেউ একজন বলেছেন, পৃথিবীতে যদি চমক দিতে চাও সত্য কথা বলো, এবং খ্রিস্ট যীশুই সেই পথেই আসছেন। পাঁচ পদে লেখা আছে, তোমার বান সকল তীক্ষ্ণ, জাতিরা তোমার নিচে পতিত হয়, রাজার শত্রুগণের হৃদয় বিদ্ধ হয়। পৃথিবীর রাজাদের পরাজয় ও বশ্যতা শিকারের ছবি সে রাজা আসছেন। এবার আমরা দেখব মসীহের পরিচালনা এবং গৌরব, অভিষেকের দিন, এবং এইটি মুখ্য বিষয়বস্তু। ছয় পদে দেখুন, ৪৫ গীতে, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, তোমার রাজদণ্ড সরলতার দণ্ড। তিনি ধার্মিকতায় রাজ্য শাসন করবেন। এই পৃথিবী একজন ধর্মময় শাসক চায়। প্রভু যীশু তাঁর দ্বিতীয় আগমনের বিষয়ে বলেছেন, যখন মনুষ্যপুত্র তাঁর গৌরব রথে আসবেন, পবিত্র দূতেরা তাঁর সাথে থাকবে, আর তিনি পবিত্র সিংহাসনে বসবেন, এবং যতক্ষণ পর্যন্ত তিনি সিংহাসন গ্রহণ না করেন জগতে শান্তি হবে না। জগৎ সেই শান্তি চায়। একজনের কথা বলব যিনি তার দেশের জাতীয় পতাকার নকশা প্রস্তুত করলেন, তখন সেই দেশের রাষ্ট্রপতি এই আশা ব্যক্ত করেছিলেন যে এই পতাকা ১,০০০ বৎসর উড়বে। সম্প্রতি সেই দেশ তাদের ২০০ বৎসর পূর্তি পালন করেছে। ঈশ্বরের রাজত্ব কিন্তু অনন্তকালীন রাজত্ব। ৭ গীতে লেখা আছে, তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ, দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ, এই কারণ ঈশ্বর তোমার ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন, তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। এই অভিষিক্ত জন মসীহ, গ্রিক ভাষায় বলা হয় খ্রিস্ট, এটা নাম নয় উপাধি। মসীহের প্রথম আগমনে তিনি ছিলেন ভাওবাদী, সংবাদবাহক এবং ঈশ্বরের বাক্য বা সংবাদ। অতীতে যখন তিনি ইসরায়েলের জন্য এসেছিলেন, বর্তমানকালে আমরা তাকে দেখছি তিনি আমাদের মহাযাজক এবং ঈশ্বরের দক্ষিণে তিনি উপবিষ্ট। বর্তমানে সেটাই তাঁর স্থান, সেটাই তাঁর কাজ, কিন্তু ভবিষ্যতে তিনি রাজারূপে অভিষিক্ত রূপে আসবেন। এ ঘটনা ঘটবে ভবিষ্যতে। আমরা খ্রিস্টের কথা চিন্তা করতে গেলেই তার দুঃখভোগের কথা স্মরণ করি। গীতিকার বলছেন, তিনি তোমাকে তাঁর সখাগণ অপেক্ষা অধিক আনন্দ তৈলে অভিষিক্ত করেছেন। আমার বিশ্বাস, এই জগতে থাকাকালে তিনি আনন্দময় ছিলেন। এই গীতটি যে খ্রিস্ট সম্বন্ধীয়, এ বিষয়ে আমরা বাইবেলের নতুন নিয়মে ইব্রীয়দের পত্রে একের অধ্যায় আট নয় পদে পাই। লেখা আছে, কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, আর সারল্যের শাসনদণ্ডই তাঁহার রাজ্যের শাসনদণ্ড। তুমি ধার্মিকতাকে প্রেম ও দুষ্টতাকে ঘৃণা করিয়াছ, এই কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন, তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। কোন কোন সমালোচক বলেন যে রাজা সলোমনের বিষয় ওই ভাবোক্তি, কিন্তু লক্ষ্য করবেন ঈশ্বরকে সম্বোধন করা হচ্ছে। সুতরাং সলোমন বা অন্য কোন রাজাকে ঈশ্বর বলে সম্বোধন করা যায় না। ইব্রীয়দের পত্রের প্রথম অধ্যায়টাই খ্রিস্ট যীশুকে মহিমান্বিত করে দেখানো হয়েছে। তিনি ঈশ্বরের প্রতিমূর্তি, দূতগণ অপেক্ষা অনেক অনেক উন্নত, এবং তিনি ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। ৪৫ গীতে আট পদে লেখা আছে, গন্ধরস অগুরু ও দারুচিনিতে তোমার সকল বস্ত্র সুবাসিত হয়, হস্তি দণ্ডময় প্রাসাদ সমূহ হইতে তার যুক্ত যন্ত্র সকল তোমাকে আনন্দিত করিয়াছে। তিনি এই পৃথিবীতে এসেছিলেন যেন আমাদের আনন্দই পরিপূর্ণ হয়, এবং ওই আনন্দ দানের জন্যই তাঁর সামনে ক্রুশ রাখা হল। প্রিয় শ্রোতা বন্ধু, খ্রিস্টে বিশ্বাসীর কত আনন্দ করা উচিত! আপনি মুক্ত, উদ্ধারপ্রাপ্ত এবং ঈশ্বরের সন্তানরূপে গৃহীত। সেই কারণে ইসরায়েল জাতি যখন প্রান্তর মধ্যে দিয়ে চলেছিল, ঈশ্বর তাদের পরিচালনা দিচ্ছিলেন, তবুও তারা বহুবার বচসা করেছে, ঈশ্বরের প্রশংসা গান গায়নি। বর্তমানে মণ্ডলীগুলির সেই অবস্থা। বিশ্বাসী বর্গের উচিত ঈশ্বরের প্রশংসা করা, ঈশ্বরকে এই বলে দোষী করবে না যে এই বিষয়টি হলে ভালো হতো বা ওই বস্তু পেলে উপকার হতো। আরও অর্থ, আরও ক্ষমতা, প্রতিপত্তি আমাদের চাই। একটা সুন্দর ইংরেজি গান গাওয়া হয়, জয় টু দ্য ওয়ার্ল্ড, দ্য লর্ড ইজ কাম, লেট আর্থ রিসিভ হার কিং। বাংলায় আমরা এই গানটি গায়, আনন্দ ধরায় এলেন, আমরা তাকে গ্রহণ করি, প্রভুকে রাজারূপে গ্রহণ করি। এটি খ্রিস্ট জন্মোৎসবের গান, কি করে বলি! এ তো খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয় ব্যক্ত করছে। ৪৫ গীত পড়তে পড়তে আমরা রাজার অন্তঃপুরের কাছে পৌঁছাই। নয় পদে লেখা আছে, তোমার মহিলা রত্নদিগের মধ্যে রাজকন্যার আছেন, তোমার দক্ষিণ দিকে দাঁড়াইয়া আছেন রানী ওফিরির সুবর্ণে ভূষিতা। পুরাতন নিয়মে মণ্ডলীর কোন উল্লেখ নেই, কিন্তু কথার মধ্যে মণ্ডলী লুকানো আছে। পুরাতন নিয়মে যে সকল কন্যার কথা উল্লেখ আছে, সবই আমার মনে হয় খ্রিস্ট ও তাঁর বধূর কন্যার ছবি। মণ্ডলীর ছবি দেখতে পাই হবা, রেবেকা এবং রুতের মধ্যে, যারা ওই সকল ঘটনার রানীর স্থান নিয়েছেন, যদিও পরিষ্কারভাবে এ বিষয়ে কিছু ব্যক্ত করা হয়নি। দশ পদে লেখা আছে, বৎস শ্রবণ করো, দেখো কর্ণপাত করো, তোমার জাতি ও তোমার পিতৃকুল ভুলিয়া যাও। মনে রাখব যে গীতসংগীতার তিনটি গানের এই গুচ্ছ মসিয়ের সহস্র বৎস রাজত্ব বিষয়ে লেখা। এবারে আমরা আসব সেই ৪৬ গীত। ৪৬, ৪৭, ৪৮ এই তিনটি পরস্পর সম্বন্ধীয়। আমরা দেখলাম গীত ৪৫ রাজার আগমনের বিষয়, তিনি আসছেন এই জগতে রাজ্য স্থাপনের জন্য। পরবর্তী তিনটে গান তার সহস্র বৎসরকাল রাজত্ব বিষয়। করহ সন্তানদের এই গীত প্রধান বাদ্যকরের জন্য, এবং বলা হয়েছে স্বর আলোমত। আলোমহা কথাটা যিশাইয় তার ৭ অধ্যায় ১৪ পদে ব্যবহার করা হয়েছে, যেখানে লেখা আছে, অতএব প্রভু আপনি তোমাদিওকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা বা কুমারী গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, তাহার নাম ইম্মানুয়েল রাখিবে। এই আলামত অর্থে কুমারী কণ্ঠে গীত হবে বা কুমারীদের স্বর গানের মধ্যে থাকবে। যেহেতু গানটা উদ্ধার প্রাপ্তির গান, এই সময় মনে পড়ে এমনই একটা গান, লোহিত সাগর পার হওয়ার পর ইসরায়েল সন্তানেরা বিজয় সঙ্গীত গেয়েছিল, সেটা মসির রচনা ছিল। আর ওই গান পরিচালনা করেন মসির ভগিনী মিরিয়াম গান গাইবার সময় তাম্বরা বাজিয়ে গাইছিলেন। কেবল তাই না, আরও অনেক কুমারী তাম্বরা নিয়ে নেচে নেচে গান গাইছিলেন আর পালা করে গাইছিলেন। মসি ও ইসরায়েল সন্তানেরা গান করছিলেন। প্রশ্নের অংশ মিরিয়াম গাইছিলেন, উত্তরদানের অংশ যাত্রাপুস্তক ১৫:২১ পদে। তখন মরিয়ম লোকেদের কাছে এই ধোয়া গাইলেন, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে গান করো, কেননা তিনি মহা মহিমান্বিত হইলেন, তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। সেই দিন তারা মহা বিজয় উৎসব পালন করেছিল। খ্রিস্টের পুনরাগমনের পর ইসরায়েল অবশিষ্টাংশকে যখন তিনি পুরাতন শত্রু দিয়াবলের হাত থেকে রক্ষা করবেন, সেই দিন আবার তারা বিজয়োৎসব পালন করবে। ৪৬-এর গীতটি একক গান হিসাবে সুন্দর। এটি হালেলুয়া কোরাস গানের মধ্যে ঈশ্বরের প্রাচুর্য বিষয় আছে, ঈশ্বরের রক্ষা ব্যবস্থা বিষয় আছে এবং ঈশ্বর যে সর্বপ্রধান সেই বিষয়ে বলা হয়েছে। ঈশ্বরের প্রাচুর্য বিষয় আমরা দেখব ৪৬-এর গীতে প্রথম তিনটি পদে। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে, তাহার জল গর্জন করুক উচ্চণ্ড হোক, তাহার আস্ফালনে পর্বতগণ কম্পিত হোক, সেলা। কত সুন্দর আশ্বাসবাণী! তবু কিছু মানুষ হয়তোবা চ্যালেঞ্জ করে বলবে, তুমি কি করে জানলে যে এ কথাগুলো সত্য? আপনার উত্তর একটাই, বাইবেল এই কথা বলে। বাইবেল ঈশ্বরের বাক্য, ঈশ্বরের সত্য, সুতরাং তাঁর বাক্য সত্য। এছাড়া ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা উপলব্ধি থেকে এ বিষয়ে জানা যায়। বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুষমাচারের ৭:১৭ পদে লেখা আছে, যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে, ইহা ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপনা হইতে বলি। ৩৪-এ গীতে ৮ পদে এই কথা বলে, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। আপনার সংকটকালে আপনি ঈশ্বরে নির্ভর করে দেখতে পারেন। খ্রিস্টীয় ভাই বোনেরা সংকটকালে ঈশ্বরে নির্ভর করতে পারেন না, কারণ তাঁর ক্ষমতার প্রাচুর্য বিষয়ে তারা জানেন না। আমাদের এমন একজন ঈশ্বরকে চাই যিনি কখনো বিফল হন না। ঈশ্বর সর্বদাই সকল অবস্থায় সুপ্রাপ্য সহায়। লেখা যে যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, পৃথিবী পরিবর্তিত এই অবস্থায় আসা কল্পনার বাইরে। তবু বলি, একথা কি চিন্তা করতে পারেন যে আপনার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, আপনি শূন্যে ঝুলছেন, সমুদ্রে স্নান করতে নামলে যখন ঢেউ সরে যেতে থাকে মনে হয় পায়ের তলা থেকে বালি সরে গেল, পায়ের তলা থেকে মাটি সরে গেল, সেটা হবে বিরাট সংকট, তাই না? বেশিরভাগ লোক মনে করে যে কেবলমাত্র তারাই সংকটের মধ্যে পড়ে আছে। এ কথা ঠিক নয়, প্রত্যেক মানুষেরই কোনো না কোনো সংকট আছে। কিন্তু ঈশ্বরের সন্তানরা জানেন যে সকল অবস্থা ঈশ্বর, তিনি সুপ্রাপ্য সহায়। ৪৬-এর গীতটি মার্টিন লুথারের সবথেকে প্রিয় গান ছিল। ধর্মসংস্কার আন্দোলনের জন্য তিনি গান রচনা করলেন ঈশ্বর আমাদের প্রবল দুর্গ। গান রচনার সময় নিশ্চয়ই তার মনে এই কথা এসেছিল যে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। ৪৬-এর গীতে ৪ পদে লেখা আছে, এক নদী আছে তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে। কোনো কোনো বাইবেল বিশারদ বলেন নদী এই কথাটা প্রতীকস্বরূপ, কিন্তু আমার বিশ্বাস এটি সত্য নদীর কথাই বলছে। ঈশ্বরের দান তার সন্তানদের জন্য যে সরবরাহ তিনি দিয়ে চলেছেন সেটাই নদী। নদীটা হচ্ছে ঈশ্বরের বাক্য। গীতসংহিতা প্রথম গীতে আমরা তা পেয়েছি। ৩ পদে লেখা যে ধন্য সেই ব্যক্তি যে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। বাইবেলের পুরাতন নিয়মে যিশকেল ভাববাদী পুস্তকে ৪৭-এর অধ্যায় পবিত্র শাস্ত্রে এক নদীর বিষয় উল্লেখ আছে যেটা ঈশ্বরের গৃহ হতে নির্গত। আবার প্রকাশিত বাক্য তার ২২ অধ্যায় এক দুই পদে সাধু জোহন একটা নদীর উল্লেখ করেছেন, আর তিনি আমাকে জীবন জলের নদী দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে। নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা দ্বাদশ বার ফল উৎপন্ন করে, এক এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক। ৪৬ গীতের ৫ এবং ৭ পদে আমরা দেখি, ঈশ্বর তাহার মধ্যবর্তী, তাহা বিচলিত হইবে না, প্রভাতেই ঈশ্বর তাহার সাহায্য করিবেন। ৬ পদ পাঠ করি, জাতিগণ গর্জন করিল, রাজ্য সকল বিচলিত হইল, তিনি আপন রব ছাড়িলেন, পৃথিবী গলিয়া গেল। ৭ পদে লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, জাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ, সেলা। জাতিগণ বলতে পরজাতি, ঈশ্বরের সন্তানদের উপরে চড়াও হয়েছে, মহাক্লেশের দিনের ছবি, অন্ধকারাচ্ছন্ন দিন, শত্রু বন্যার জলের মতন উপরে এসে পড়েছে, এমন সময় ঈশ্বর তাঁর রব ছাড়লেন। পৃথিবীস্থ সবাই মহাভীত হল, পৃথিবী কেঁপে উঠল, মনে হল পৃথিবী গলে গেল। এখন বিশ্বাসী বর্গ অবশিষ্টাঙ্গ সবাই যারা উদ্ধার পেয়েছে সবাই ঈশ্বরের প্রশংসা করুক। বাহিনীগণের সদাপ্রভু জাকবের ঈশ্বর আমাদের আশ্রয়, ঈশ্বরের সার্বভৌমত্ব এবারে লক্ষ্য করব। ৮ ৯ পদে ৪৬ গীতে, চলো সদাপ্রভুর কার্যকলাপ সন্দর্শন কর, তিনি পৃথিবীতে ধ্বংস সাধন করিলেন, তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন, তিনি ধনু ভঙ্গ করেন, বর্ষা খণ্ড খণ্ড করেন, তিনি রথ সকল আগুনে পোড়াইয়া দেন। ৪৬ গীতে ১০ ১১ পদে লেখা আছে, তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর, আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব, বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, জাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ, সেলা। ঈশ্বর আমাদের সকলের জীবনে আশীর্বাদ করুন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্র লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438-0045। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438-0045। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।
এখনো যাদের সংখ্যা অনেক যারা তোমার কথা শোনেনি, ঈশ্বর কত কাছে মানুষ এ কথা যারা জানেনি, এখনো যাদের সংখ্যা অনেক যারা তোমার কথা শোনেনি, ঈশ্বর কত কাছে মানুষ এ কথা যারা জানেনি, তাই তো তোমার আগমনের আগে প্রচারে আমায় নামতে হবে, তো তোমার আগমনের আগে প্রচারে আমায় নাম। হতে হবে তোমার বাণী ছাড়া।